বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 13 অক্টোবর, 28 আশ্বিন এবং ফার্সি 21 মেহের। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ সময় রাত 8:23, ভারত সময় রাত 7:53 এবং তেহরান সময় বিকেল 5:53। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টে 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টজে এবং সৌদি আরবে শোনা যাবে শর্টে 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা partstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। এছাড়া আমাদের এই অনুষ্ঠান স্যাটেলাইট বাদর 5 অথবা ইরানস্যাটে একযোগে প্রচারিত হচ্ছে। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে ঢাকা ও কলকাতা থেকে পাঠানো বার্তা শুনতে পাবেন। এরপর সংবাদভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইরানের সেনাবাহিনী প্রধানের পাকিস্তান সফর সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির 50 বছর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রীর বক্তব্য সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা। এরপর রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা। এরপর প্রান্তিক আয়োজনে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা কোরআনের আলো। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ, আর সময় পেলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়া হবে। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানে দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা সম্পন্ন, চালানো হয়েছে তুলনামূলক কম উচ্চতায় উড়ে যাওয়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের মহড়া। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের সেনাপ্রধানের সাক্ষাৎ, দুদেশের প্রতিরক্ষা সম্পর্ক সহ আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা। ২০২১ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি $2,138 হবে বলে জানালো IMF। জিডিপিতে আবারও ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। এবং ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্ত করার দাবি জানালো কংগ্রেস। প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দর সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল গান্ধী। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ইরানের মধ্যাঞ্চলীয় সেমনান প্রদেশে চলমান সামরিক মহড়ায় দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা সাফল্যের সঙ্গে সম্পন্ন করা হয়েছে। ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদে বলেছেন, জওশান ও খাতাম নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজ নিখুঁতভাবে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়েছে। তিনি বলেন, এই প্রথম এই দুই প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানো হল। জওশান নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ইরানের 15 খোরদাদ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত সংস্করণ বলে তিনি জানান। রহিমজাদে আরও বলেন, আজ তুলনামূলক কম উচ্চতা দিয়ে উড়ে যাওয়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের মহড়া চালানো হয়েছে। গতকাল থেকে শুরু হওয়া এই মহড়ার নাম দেওয়া হয়েছে গার্ডিয়ান্স অফ বেলায়েত স্কাই 1400। ইরানের স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর সুরক্ষা জোরদার করার লক্ষ্য নিয়ে এই মহড়া চালানো হচ্ছে। ইরানের সামরিক বাহিনীর চিফস অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ হোসেন বাকেরি পাকিস্তান সফরের দ্বিতীয় দিনে দেশটির সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তারা দুদেশের মধ্যকার প্রতিরক্ষা সম্পর্ক সহ আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা করেন। দুই সেনাপ্রধান আজ পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে বৈঠকে বসেন। এ সময় তারা দুদেশের মধ্যে সামরিক নিরাপত্তা ও সীমান্ত যোগাযোগের বিষয়ে দৃঢ় আস্থা প্রকাশ করেন। পাশাপাশি তারা এই যোগাযোগ আরও বাড়ানোর প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এছাড়া আফগানিস্তান সহ আঞ্চলিক বিভিন্ন ঘটনা নিয়ে তারা আলোচনা করেন। জেনারেল বাকেরি পাক সেনাপ্রধানের আমন্ত্রণে গতকাল পাকিস্তান সফরে যান। তিন দিনের সফরে তিনি একটি উঁচু পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। গত তিন বছরের মধ্যে জেনারেল বাকেরির এটি দ্বিতীয় দফা পাকিস্তান সফর। এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন বিশ্ব সংবাদের পর দৃষ্টিপাত অনুষ্ঠানে। জাতিসংঘে নিযুক্ত ইহুদিবাদী ইসরায়েলের প্রতিনিধি ইরানের বিরুদ্ধে যে ভিত্তিহীন অভিযোগ ও বাগাড়ম্বর করেছেন তার কঠোর জবাব দিয়েছেন জাতিসংঘে ইরানের স্থায়ী দপ্তরের কাউন্সিলর হায়দার আলী বালুজি। তিনি বলেছেন, ফিলিস্তিনি জনগণের উপর নিজেদের সীমাহীন নির্যাতন, হত্যাযজ্ঞ ও দমনপীড়ন ধামাচাপা দেওয়ার জন্য ইরানের বিরুদ্ধে বানোয়াট অভিযোগ উত্থাপন ইহুদিবাদীদের অভ্যাসে পরিণত হয়েছে। তিনি মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের ফার্স্ট কমিটিতে দেয়া বক্তব্যে আরও বলেন, ইহুদিবাদী ইসরায়েলের অপরাধী, যুদ্ধকামী ও আগ্রাসী চরিত্রকে কোনো বানোয়াট সংকট বা মিথ্যাচার দিয়ে ঢেকে রাখা যাবে না। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারী প্রসঙ্গ টেনে বালুজি বলেন, সারা বিশ্ব যখন করোনার বিরুদ্ধে যুদ্ধে সময় পার করছে তখন সুযোগ বুঝে ইহুদিবাদী ইসরায়েল নতুন নতুন ফিলিস্তিনি ভূমি জবরদখল করে অবৈধ বসতি নির্মাণ করছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে। 2021 সালে চলতি মূল্যে বাংলাদেশের মাথাপিছু জিডিপি $2,138 হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। এর ফলে মাথাপিছু মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে ভারতকে আবারও ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF এক পূর্বাভাসে জানিয়েছে, চলতি 2021 সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি হবে $2,138.794, আর এই সময় ভারতের মাথাপিছু জিডিপি হবে $2,116.444। এর ফলে মাথাপিছু মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে ভারতকে আবারও ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। IMF বলছে, করোনার প্রভাব কাটিয়ে বাংলাদেশ ও ভারত উভয় দেশই বড় প্রবৃদ্ধি অর্জন করবে। এর মধ্যে ভারতের জিডিপি প্রবৃদ্ধি হবে বেশি 9.5%, আর বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 4.6%। ভারতের প্রবৃদ্ধি বাড়লেও আগের বছর ভারতের অর্থনীতি বেশি মাত্রায় সংকুচিত হয়েছিল, আর এ কারণেই সামনে এগিয়ে যাবার সুযোগ এসেছে বাংলাদেশের। ঠিক এক বছর আগে IMF এবারের মতোই অর্থনৈতিক পূর্বাভাস প্রকাশ করে জানিয়েছিল, 2020 সালে বাংলাদেশের প্রবৃদ্ধি হবে 3.4%, আর ভারতের প্রবৃদ্ধি কমে হবে ঋণাত্মক, অর্থাৎ -10.3%। IMF এখন এক বছর পরে এসে বলছে, 2020 সালে প্রকৃতপক্ষে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে 3.5%। তবে জিডিপিতে বাংলাদেশ পরপর দুবছর ছাড়িয়ে গেলেও বেশ কিছু সামাজিক সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশটিকে ছাড়িয়ে গেছে আরও 7 বছর আগে।
বলছিলেন আমাদের প্রতিনিধি। ভারতের হিন্দুত্ববাদী দল শিবসেনা কেন্দ্রীয় নরেন্দ্র মোদী সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছে, চীন ও পাকিস্তানের মোকাবেলায় কঠোর পদক্ষেপ গ্রহণ না করা হলে ভারতের অস্তিত্ব বিপদে পড়তে পারে। শিবসেনা বলেছে, দুই প্রতিবেশী দেশ প্রতিনিয়ত একত্রিত হচ্ছে, উভয়ের অভিপ্রায় একই রকম এবং অনুপ্রবেশ ও সহিংসতার ঘটনাও আজকাল বেড়েছে। সেজন্য এখন আলোচনার সময় নয়, এখন সরাসরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্ত করার দাবি জানিয়েছে। আজ কংগ্রেসের একটি প্রতিনিধি দল প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দর সঙ্গে সাক্ষাৎ করে ওই দাবি জানান। সম্প্রতি অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ সম্পর্কে আরও জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হাকিম।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্ত করার দাবি জানিয়েছে। আজ বুধবার কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপির নেতৃত্বে এক প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে ওই দাবি জানান। সম্প্রতি বিজেপি শাসিত উত্তরপ্রদেশের লক্ষিমপুর খেরিতে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলনরত কৃষকদের গাড়ি চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে। ওই ঘটনায় চারজন কৃষকের মৃত্যু হয়, পাল্টা সহিংসতায় আরও চারজন নিহত হয়। ওই ইস্যুতে সম্প্রতি পুলিশ কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্রকে গ্রেপ্তার করেছে। সেই ঘটনার সুবিচার চেয়ে প্রধান বিরোধী দল কংগ্রেস মাঠে নেমেছে। কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি আজ এক সংবাদ সম্মেলনে বলেন,
उस व्यक्ति के पिता हिंदुस्तान के होम मिनिस्टर है, हिंदुस्तान के होम मिनिस्टर है। और इसीलिए जब तक वह व्यक्ति मिनिस्टर है तब तक सही जांच और न्याय नहीं मिल सकता है। ये बात हमने हिंदुस्तान के राष्ट्रपति जी को बताई।
রাহুল গান্ধী বলেন, যে ব্যক্তি হত্যা করেছে তার বাবা ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, এজন্য যতক্ষণ উনি মন্ত্রী থাকবেন ততক্ষণ সঠিক তদন্ত ও সুবিচার সম্ভব নয়। একথা আমরা রাষ্ট্রপতিকে জানিয়ে দিয়েছি। আমরা তাকে বলেছি, এটা কেবল ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নয়, এটা ভারতের প্রত্যেক কৃষকের কথা, তাদের কণ্ঠরোধ করা হচ্ছে। রাহুল বলেন, বাবা যদি মন্ত্রী হন তাহলে কীভাবে সুষ্ঠু তদন্ত হবে?
রেডিও তেহরান খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবপেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর শক্তিমত্তা দেখানোর যুগ শেষ হয়ে গেছে বলে সতর্ক করেছে ক্ষমতাসীন তালেবান। ন্যাটো মহাসচিব জেন স্টোলেনবার্গের এক বক্তব্যের জবাব দিতে গিয়ে তালেবান মুখপাত্র জাইবুল্লাহ মুজাহিদ এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেন, আফগানিস্তানে আগ্রাসন চালানোর যুগ শেষ হয়ে গেছে। গত ২০ বছর ধরে এদেশের উপর ন্যাটোর দখলদারিত্বের ইতিহাস প্রমাণ করেছে আফগানিস্তানের যে কোনো সংকট কূটনৈতিক উপায়ে সমাধান করতে হবে, এদেশের উপর আবার আগ্রাসন চালানো সম্ভব নয়। সম্প্রতি স্টোলেনবার্গ এক বক্তৃতায় আফগানিস্তানে তালেবানের ক্ষমতায় আসাকে দেশটির জনগণের জন্য একটি ট্র্যাজেডি হিসেবে উল্লেখ করেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আফগানিস্তানের সন্ত্রাসীদের আস্তানাগুলোতে বিমান হামলা চালাবে ন্যাটো জোট। আয়ারল্যান্ডের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লেখিকা স্যালি রুনি নিজের বই হিব্রু ভাষায় অনুবাদের জন্য ইহুদিবাদী ইসরায়েলের একজন প্রকাশককে অনুমতি দেননি। এর মধ্য দিয়ে তিনি মূলত ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন ঘোষণা করলেন। মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে স্যালি রুনি নিজের সিদ্ধান্তের কথা জানান। গত মাসে আয়ারল্যান্ডের খ্যাতিমান এই লেখিকার বিউটিফুল ওয়ার্ল্ড হোয়ার আর ইউ নামে জনপ্রিয় একটি বই বের হয়েছে। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান জানিয়েছে, বইটি এরই মধ্যে সর্বাধিক বিক্রির তালিকায় শীর্ষে অবস্থান নিয়েছে। গতকাল প্রকাশিত বিবৃতিতে স্যালি রুনি ইসরায়েল বিরোধী বয়কট আন্দোলনের প্রতি সমর্থন ঘোষণারও আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। পাশাপাশি তিনি ইসরায়েলকে সাবেক বর্ণবাদী দক্ষিণ আফ্রিকার সঙ্গে তুলনা করতেও দ্বিধা করেননি। ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের পলিটব্যুরোর সিনিয়র সদস্য মোহাম্মদ আলী আল বুখাইতি বলেছেন, দখলদারদের বহিষ্কার ও তেল সম্পদ মুক্ত করার ক্ষেত্রে মারিব প্রদেশের স্বাধীনতা একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। গতরাতে লেবাননের টেলিভিশন চ্যানেল আল মায়াদিনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। আলী আল বুখাইতি বলেন, কৌশলগত মারিব প্রদেশে সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের গুরুত্বপূর্ণ একটি সামরিক কমান্ড সেন্টার ছিল এবং সেখান থেকে ইয়েমেনি যোদ্ধাদের বিরুদ্ধে সমস্ত হামলা পরিচালনা করা হতো। এ কারণে মারিব প্রদেশ মুক্ত করা গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসেবে দেখা হচ্ছে এবং বিদেশিদের বহিষ্কার ও দেশের তেল সম্পদ ইয়েমেনের হাতে ফিরিয়ে আনার ক্ষেত্রে এটি মাইল ফলক হিসেবে বিবেচিত হবে। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরের নেতৃত্বে ইরানের একটি উচ্চপদস্থ সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফরে গেছেন। এ অঞ্চলের বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে এই সফরের গুরুত্ব সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এটি পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন। বিভিন্ন দিক থেকে ইরান ও পাকিস্তানের মধ্যে অভিন্ন স্বার্থ ও লক্ষ্য উদ্দেশ্য রয়েছে, এ কারণেই এই দুই দেশের কর্মকর্তাদের মধ্যে কূটনৈতিক সলা পরামর্শ ও সফর বিনিময়ের বিশেষ গুরুত্ব রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরির নেতৃত্বে ইরানের একটি উচ্চপদস্থ সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফরে গেছেন। পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান কামার জাভেদ বাজওয়ার আমন্ত্রণে সাড়া দিয়ে ইরানের সামরিক প্রতিনিধি দল ইসলামাবাদ গেলেন। দুদেশের শীর্ষ পর্যায়ের সামরিক কর্মকর্তারা প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো ছাড়াও অভিন্ন সীমান্তে নিরাপত্তা প্রতিষ্ঠা ও সন্ত্রাসবাদ দমনের বিষয়ে সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক ও মুসলিম বিশ্বের বর্তমান পরিস্থিতি সম্পর্কে কথাবার্তা বলবেন। পর্যবেক্ষকরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও পাকিস্তানের মধ্যে সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে গত কয়েক বছরে দুই দেশের সেনাপ্রধানদের তেহরান ও ইসলামাবাদ সফরের ফলে সামরিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতার নয়া অধ্যায় শুরু হয়েছে। এর আগে যেসব বিষয়ে সমঝোতা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, এবারের ইসলামাবাদ বৈঠকে সেসবের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করার কথা রয়েছে। ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি ইসলামাবাদ পৌঁছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক জেনারেল নাদিম রেজার সঙ্গেও সাক্ষাৎ করেছেন। পাকিস্তান ইরানের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বিনষ্টের যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার ক্ষেত্রে এই দুই দেশই অনেক বড় ভূমিকা রাখতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রেও ইরান ও পাকিস্তানের ঘনিষ্ঠ সহযোগিতার বিরাট গুরুত্ব রয়েছে। এ কারণে সব প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক বিস্তার ইরানের আঞ্চলিক পররাষ্ট্র নীতিতে অগ্রাধিকার পাচ্ছে। বিশেষ করে এক্ষেত্রে পাকিস্তানকে বিশেষভাবে গুরুত্ব দেয় ইরান। এ অঞ্চলের বর্তমান স্পর্শকাতর পরিস্থিতিতে বিশেষ করে আফগানিস্তানে নিরাপত্তা সংকট এবং দায়েশ বা আইএস জঙ্গিদের উত্থানের কারণে তেহরান ও ইসলামাবাদের মধ্যে সামরিক সহযোগিতা বিস্তার গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। এ কারণে ইরানের সেনাপ্রধানের পাকিস্তান সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাতে, এবারে দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপির 50 বছর উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বক্তব্য রেখেছেন সে সম্পর্কে এবারে শুনুন ঢাকা থেকে আমাদের সংবাদদাতার প্রতিবেদন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি সরকারের ব্যর্থতায় 91 সালের ঘূর্ণিঝড়ে দেশে লক্ষাধিক মানুষের মৃত্যু হয়। এ নিয়ে জাতীয় সংসদে মৃত্যুর সঠিক তথ্য দেননি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এবং ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির 50 বছর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মন্তব্য করেন। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগে সরকারের নেয়া যথাযথ উদ্যোগের ফলে বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবেলায় সক্ষম দেশ হিসেবে সারা বিশ্বে প্রশংসিত। ওদিকে অবাধ নির্বাচন হলে আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। বিএনপি নেতা মির্জা ফখরুলের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পালিয়ে যাওয়ার অভ্যাস আওয়ামী লীগের নেই, পালিয়ে যাওয়ার অভ্যাস বিএনপির।
যার নেতৃত্বে আজকে বিএনপি চলছে, তিনিও একজন দণ্ডিত পলাতক আসামি। সবচেয়ে বড় কথা হলো পলাতক, তিনি মুচলেকা দিয়ে রাজনীতি করবেন না বলে লন্ডনে চলে গিয়েছিলেন, তারপর আর ফিরে আসেনি। তাদের পালানোর অভ্যাসটা তাদের, তাদের নেতাই তো পলাতক।
আজ বুধবার যাত্রাবাড়ি ডেমরা মহাসড়কে 4 লেন উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন ওবায়দুল কাদের। এর আগে গতকাল রাজধানীতে এক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের উদ্দেশ্যে বলেছেন, একটা ভোটের ব্যবস্থা করেন, যে ভোটটা স্বাধীনভাবে সবাই দিতে পারবে। দেখেন আপনারা কোথায় থাকেন, পালানোর পথও খুঁজে পাবেন না। ওদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সরকারের কৃষিমন্ত্রী মোহাম্মদ আব্দুর রাজ্জাক একই সুরে বলেছেন, শত জুলুম নির্যাতনের মধ্যেও আওয়ামী লীগের পালানোর ইতিহাস নেই। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আজ রাজধানীতে এক অনুষ্ঠানে স্মরণ করিয়ে দেন, শেখ হাসিনা সরকার বলেছিল 10 টাকা কেজি দরে চাল খাওয়াবে, এখন মানুষকে 70 টাকায় চাল কিনতে হচ্ছে, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে মানুষের নাবিশ্বাস উঠেছে, সরকার নিত্যপণ্যের দাম কমাতে পারছে না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গতকাল ওবায়দুল সাহেব আমার নাম ধরেই বলেছেন আমি নাকি রঙিন স্বপ্ন দেখছি। আর আপনারা কি দেখছেন? আপনারা দেখছেন দুঃস্বপ্ন, প্রতি মুহূর্তে দুঃস্বপ্ন দেখছেন, এই বুঝি বিএনপি এলো, আপনাদের ক্ষমতা চলে গেল। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা, শ্রোতা বন্ধুরা আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। থাইরয়েড স্বাস্থ্য সমস্যা এখন বাংলাদেশ ভারত সহ বিশ্বের সব প্রান্তের মানুষের মধ্যে বলা চলে অনেকটা কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই এ বিষয়টি নিয়ে মানুষকে ডাক্তারের কাছে ছুটতে হচ্ছে। এ বিষয়ে রেডিও তেহরানকে চিঠি লিখেছেন আমাদের বেশ কয়েকজন শ্রোতা এবং আলোচনা করারও অনুরোধ জানিয়েছেন। তো আজ আমরা থাইরয়েড নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনা করব, আর এ বিষয়ে কথা বলবেন তেহরানে গবেষণারত বাংলাদেশের চিকিৎসক, পুষ্টিবিদ ও ন্যাচারাল মেডিসিন কনসালটেন্ট, তেহরান ইউনিভার্সিটি অব মেডিকেল সায়েন্সে পিএইচডি গবেষক ডাক্তার হেদায়তুল্লাহ সাজু। জনাব ডাক্তার হেদায়তুল্লাহ সাজু, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ রেডিও তেহরানকে এবং আপনাকে।
জনাব ডাক্তার হেদায়তুল্লাহ, প্রথম পর্বের আলোচনায় আপনি থাইরয়েড আসলে কি, থাইরয়েড সমস্যা কেন হয় এবং এর লক্ষণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন। দ্বিতীয় পর্বের শুরুতে আপনার কাছে জানতে চাইব, থাইরয়েড কাদের বেশি হয়, মানে নারীদের নাকি পুরুষদের?
আজকের দ্বিতীয় পর্বে আপনার গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে আসলে কাদের বেশি হয়, নারীদের না পুরুষদের? আমি যদি সংক্ষেপে বলতে চাই তাহলে বলতে হবে যে আসলে নারীদের পুরুষদের তুলনায় অনেক বেশি হয়। বিশ্বজুড়ে প্রায় 30 কোটি মানুষের বা 30 কোটির বেশি মানুষের এই থাইরয়েডের সমস্যা আছে, তার মধ্যে প্রতি 8 জনের একজনই নারী। আর কোথাও কোথাও বলা হচ্ছে যে নারীদের পুরুষদের তুলনায় প্রায় 10 গুণ, 5 জনের মধ্যে কখনো কখনো দেখা যায় 4 জনই নারী, এরকম ভিন্ন ভিন্ন ডাটা আছে।
আচ্ছা, বয়স ভেদে থাইরয়েড সমস্যার তারতম্য আছে কি?
বয়স ভেদের ব্যাপারে যদি বলতে চাই তাহলে বলতে হবে যে শিশুদের তুলনায় একটু কৈশোরকালীন সময়ে এই রোগটা বেশি ধরা পড়ে নারীদের পুরুষদের, এবং 60 ইয়ার্স এর পরেও মানুষের মধ্যে এই থাইরয়েড জনিত সমস্যাগুলো বেশি দেখা দেয়।
ডাক্তার হেদায়তুল্লাহ, প্রজনন ক্ষম নারীদের হাইপোথাইরয়েডিজমের হার ও জটিলতা কেমন, সেটি বাংলাদেশ এবং ভারতের প্রেক্ষাপটে?
প্রজননক্ষম নারী, আসলে আমি প্রথমেই বলেছি যে নারীদের বেশি হয়, তার মানে হচ্ছে যে একজন প্রজননক্ষম নারী তার কৈশোর থেকেই এই বিষয়টা শুরু হয়। যেমন কৈশোর প্রাপ্তির শুরুতেই তাদের যে মাসিক হয়, মাসিকটা অনিয়মিত হয়, মাসিকটা অতিরিক্ত হয়, মাসিকের রক্তক্ষরণ বেশি হয় বা দেরিতে হয় বা হচ্ছে না ঠিক মতো, এটা কৈশোরকালীন সময় থেকে কিন্তু শুরু হয়। এর মূল কারণ এই নিয়ন্ত্রণ ক্ষমতা কিন্তু এই থাইরয়েড হরমোনের হাতে। তো একজন নারীর যদি মাসিক নিয়ন্ত্রণটা ঠিক মতো না হয় তাহলে বুঝতেই পারছেন তার প্রজনন ক্ষমতাটা কেমন হবে বা প্রজননের ব্যাপারটা কেমন হবে।
শ্রোতা বন্ধুরা, আপনারা থাইরয়েড হরমোন সম্পর্কিত আলোচনা দ্বিতীয় পর্ব শুনছেন, ফিরছি শীঘ্রই, আমাদের সাথেই থাকুন। রেডিও তেহরানের স্বাস্থ্য কথা অনুষ্ঠান শুনুন, বাসায় বসে ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন। ডাক্তার সাজু, প্রজননক্ষম নারীর থাইরয়েড হরমোন সম্পর্কিত জটিলতার বিষয়ে আলোচনা করছিলেন বিরতির আগে। এবারে একটু বলবেন কি, নারীর জীবনে থাইরয়েড হরমোনের সবচেয়ে গুরুত্বের জায়গা কোনটি? অর্থাৎ আমি বলতে চাইছি, যদি কোনো নারী সন্তান নেয়ার পরিকল্পনা করে, তাহলে তাকে কি থাইরয়েড হরমোন পরীক্ষা করে নেওয়া উচিত?
একজন নারী সন্তান নেওয়ার যদি পরিকল্পনা করে, তাহলে প্রথমে তাকে থাইরয়েড পরীক্ষা করে নেওয়া উচিত। কারণ এই থাইরয়েড হরমোনের যদি তারতম্য হয়, অর্থাৎ প্রবলেম থাকে, তাহলে ফার্টিলিটি বা সন্তান ধারণে তার ব্যাপক সমস্যা হতে পারে। তার বন্ধাত্ব থাকতে পারে, বারবার গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে, গর্ভে সন্তানের মৃত্যু হতে পারে, গর্ভস্থ শিশুর বৃদ্ধি বিকাশেও সমস্যা হতে পারে, গর্ভকালীন উচ্চ রক্তচাপ, প্রি এক্লামশিয়া, এক্লামশিয়া ইত্যাদি নানান জটিল সমস্যা তারা সম্মুখীন হতে পারে। এমনকি স্বাভাবিক মাত্রার চেয়ে একটু বর্ডার লাইনেও যদি দেখা যায় যে হরমোনের তারতম্য, তাহলে অবশ্যই তাকে একজন থাইরয়েড বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
আচ্ছা, গর্ভকালীন সময়ে থাইরয়েড হরমোনের পরীক্ষাটা কতদিন পরপর করাতে হবে?
গর্ভকালীন সময়ে 4-6 সপ্তাহ অন্তর অন্তর তাকে অবশ্যই পরীক্ষা করতে হবে, এবং তার অ্যান্টিথাইরয়েড ড্রাগ বা থাইরয়েড হরমোনের ঘাটতিজনিত যদি কোনো ওষুধের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তাকে সেটা নিতে হবে। সন্তান ধারণের 6 মাস পর থেকে 1 বছরের মধ্যে দেখা যায় যে নারীর সন্তান ধারণকালীন সময়ে হাইপোথাইরয়েডিজমের প্রবলেম ছিল, সেই নারীর হাইপোথাইরয়েডিজমের মাত্রাটা আরো বৃদ্ধি পেতে পারে, অর্থাৎ তার হরমোন কম দেখা দিতে পারে। তখনও তাকে অবশ্যই পরীক্ষা করে ক্রমান্বয়ে তার যে সমস্যা, এই সমস্যাটার সমাধান করতে হবে এবং এই হরমোনের ব্যালেন্স আনতে হবে। এই ব্যালেন্স যদি না আনে, তাহলে তার এবং তার সন্তানেরও অনেক সমস্যা হতে পারে। আরেকটু ছোট্ট করে যদি বলি যে নারীর শারীরিক মানসিক সুস্থতার জন্য অবশ্যই এই হরমোনের সমতা দরকার। অকারণে খিটখিটে মেজাজ, বিষণ্ণতা, আবেগ প্রবণতা, চুল পড়ে যাওয়া, পা ফাটার মতো সমস্যা এবং ক্লান্তি লাগা, ঘুমঘুম ভাব, স্ট্যামিনা না থাকা, এগুলোও কিন্তু এই নারীদের মধ্যে ব্যাপকভাবে দেখা যায় এই হরমোনের তারতম্যের কারণে।
ডাক্তার হেদায়তুল্লাহ সাজু, সন্তান গ্রহণের জন্য নারীদের ক্ষেত্রে থাইরয়েড হরমোনের গুরুত্বের কথাটি আপনি বললেন। এবার একটু শিশুদের প্রসঙ্গে আসব। শিশুদের হাইপোথাইরয়েডিজম হলে কি সমস্যা হয়?
শিশু বলতে নারী পুরুষ উভয়ই তো, জন্মের আসলে 4 সপ্তাহের মধ্যেই এই থাইরয়েড গ্ল্যান্ডে তৈরি হয়। আর আপনি জেনে আশ্চর্য হবেন যে জন্মের 7 সপ্তাহের পর থেকে, অর্থাৎ জন্ম বলতে মায়ের গর্ভাবস্থায়, আমি হয়তো বোঝাতে পেরেছি, গর্ভাবস্থায় 7 সপ্তাহের মধ্যেই এই হরমোনটা কাজ করা শুরু করে, এবং তখন থেকে ভ্রূণ লালন পালন থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত এই সমস্ত সময় এই হরমোন এর একটা ব্যাপক প্রভাব রয়েছে। তো এই হরমোন এর যদি ঘাটতি দেখা দেয় বা হাইপোথাইরয়েডিজমের ব্যাপারটা যদি দেখা যায়, তাহলে প্রথমেই যেমন জন্মের পরপরই লক্ষণ হিসেবে দেখা যায় যে জন্ডিস বা লেথার্জিক, আপনি জানেন যে একটা শিশু জন্মের পরপরই সুন্দরভাবে কান্না করার কথা, কিন্তু দেখা গেল যে শিশুটি ঠিক মতো কান্না করছে না, বা কান্নার প্রকারটা যে ঘোড়ার ডাকের মতো শোনা যায়, অস্বাভাবিক ওজন হয়, তারপরে হাসি কান্নার ব্যাপারটা কিন্তু শিশুর সুস্থতা অসুস্থতার একটা প্যারামিটার। তো দেখা যায় যে হাসিটা বা কান্নাটা ঠিক মতো হচ্ছে না, এই লক্ষণগুলো দেখা গেলে বুঝতে হবে যে শিশুর নিশ্চয় হরমোন জনিত সমস্যা থাকতে পারে। তাই আসলে একজন মাকে যেমন গর্ভ অবস্থায় অবশ্যই একদম কম্পালসারি করা উচিত যে তার থাইরয়েডের পরীক্ষা করবে, থাইরয়েডের হরমোন জনিত কোনো সমস্যা আছে কিনা এমন পরীক্ষা করবে, তেমনি একটি শিশু জন্মের পরপরই তারও পরীক্ষা করা উচিত যে তার এরকম কোনো সমস্যা আছে কিনা।
ডাক্তার হেদায়তুল্লাহ সাজু, থাইরয়েড নিয়ে দ্বিতীয় পর্বের আলোচনায় রেডিও তেহরানকে সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ জানাচ্ছি।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি।
শ্রোতা বন্ধুরা, থাইরয়েড নিয়ে স্বাস্থ্য কথার আগামী সপ্তাহের আসরেও কথা হবে। কথা বলবেন ডাক্তার হেদায়তুল্লাহ সাজু, সে আসরেও আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। একই সাথে ভুলবেন না স্বাস্থ্য সচেতনতার বিষয়টি। করোনা মহামারী কালে স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পরুন, সামাজিক দূরত্ব মেনে চলুন, করোনার ভ্যাকসিন নিয়ে নিন, নিয়মিত ব্যায়াম, পুষ্টিকর খাবার ও ফলমূল খাবেন, বেশি বেশি করে বিশুদ্ধ পানি পান করুন। সবাই সুস্থ ও নিরাপদ থাকুন।
আপনারা অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে প্রাথমিক আয়োজন কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 13 অক্টোবর বুধবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি বাবুল আখতার।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমেই বাংলাদেশের শিরোনাম, মুদি দোকানি থেকে মানব পাচারকারীদের প্রধান দৈনিক প্রথম আলো। বিএনপির পলায়ন পর রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি, বলেছেন ওবায়দুল কাদের দৈনিক কালের কণ্ঠ। ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বের আদর্শ, দৈনিক যুগান্তর। খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব নয়, বলেছেন ফখরুল, দৈনিক মানব জমিন। আফগানিস্তানের আর্থিক সংকট কাটানোর অঙ্গীকার বিশ্ব নেতাদের, দৈনিক সমকাল। কলকাতার কয়েকটি বাংলা দৈনিকের শিরোনাম হচ্ছে, জেল হলেও পরোয়া নেই, মাওবাদী অধ্যুষিত এলাকায় রমরমিয়ে চলছে গাঁজা চাষ, দৈনিক আনন্দবাজার পত্রিকা। বারবার আরিয়ানের জামিনের আর্জি খারিজ, আইনজীবী বদল, ক্ষুব্ধ শাহরুখ, দৈনিক সংবাদ প্রতিদিন। এবং আফগান ভূম যেন সন্ত্রাসের উৎস না হয়ে যায়, G20 বৈঠকে বার্তা মোদির, দৈনিক আজকাল।
শ্রোতা বন্ধুরা, এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। মুদি দোকানি থেকে মানব পাচারকারীদের প্রধান, দৈনিক প্রথম আলোর শিরোনামের এই খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে উচ্চ বেতনে চাকরি দেওয়ার কথা বলে টাকা হাতিয়ে নিয়ে কাজ না দিয়ে প্রতারণা করে আসছিল একটি চক্র। গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল পর্যন্ত রাজধানীর বাড্ডায় অভিযান চালিয়ে চক্রের মূল ব্যক্তি সাইফুল ইসলাম সহ 8 জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে 10টি পাসপোর্ট, 4টি ফাইল, 4টি সিল, 17টি মুঠোফোন, 5টি নিবন্ধন খাতা, 3টি সিম কার্ড, 4টি ব্যাংকের চেকবই, 2টি কম্পিউটার এবং নগদ 10,700 উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন মোহাম্মদ তৈয়ব আলী, শাহ মোহাম্মদ জালালউদ্দিন ওরফে লিমন, মারুফ হাসান, জাহাঙ্গীর আলম, লালটু ইসলাম, আলামিন হুসাইন এবং আবদুল্লাহ আল মামুন। আজ বুধবার দুপুরে রাজধানীর কাউরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‍্যাব 4-এর পরিচালক, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক মোহাম্মদ মোজাম্মেল হক।
দৈনিক কালের কণ্ঠ এক খবরে লিখেছে, নির্বাচনকে ভয় পায় বলেই বিএনপি প্রকাশ্য নির্বাচনে অংশ নেয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপির পলায়ন পর রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি। আজ বুধবার যাত্রাবাড়ী ডেমরা মহাসড়ক 4 লেনে উন্নীতকরণ প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের একথা বলেন। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুষ্ঠু নির্বাচন হলে সরকার পালানোর পথ খুঁজে পাবে না। এ বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, পালানোর রাজনীতি আওয়ামী লীগ নয়, বিএনপি করে। বিএনপির পলায়ন পর রাজনীতি গণতন্ত্রের জন্য হুমকি।
ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বের আদর্শ, দৈনিক যুগান্তরের এই শিরোনামের খবরে বলা হয়েছে, ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশ এখন বিশ্বের আদর্শ দেশ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিষ্ঠিত সিপিপির 50 বছর পূর্তি এবং আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালে যুক্ত হয়ে সিপিপির 4টি ইউনিট উদ্বোধন করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলায় আমাদের সরকার সব ব্যবস্থা নিয়েছে, অন্য কোনো সরকার এগুলোর দিকে নজর দেয়নি। যতটুকু উদ্যোগ আমরা নিয়েছি এগুলো জাতির পিতাই শিখিয়ে গেছেন। এখন ঝুঁকি মোকাবেলায় আমরা বিশ্বের আদর্শ দেশ, এই মর্যাদা যেন ধরে রাখতে পারি।
খালেদা জিয়ার চিকিৎসা দেশে সম্ভব নয়, এই শিরোনামের খবরে দৈনিক মানবজমিন লিখেছে, দ্বিতীয় দফায় রাজধানীর এবারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়ার দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের এখন যে শারীরিক অবস্থা তার চিকিৎসা দেশে সম্ভব নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া কয়েকদিন ধরে হালকা জ্বর অনুভব করছেন, এছাড়া শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগছেন। তার পরীক্ষা নিরীক্ষা চলছে, পরীক্ষা নিরীক্ষার জন্যই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
আফগানিস্তানের আর্থিক সংকট কাটানোর অঙ্গীকার বিশ্বনেতাদের। দৈনিক সমকালের এই শিরোনামের খবরে বলা হয়েছে, আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পরে দেশটি চরম আর্থিক ও মানবিক সংকটের মুখোমুখি বলে জানিয়েছে বিশ্বের বিভিন্ন দাতব্য সংস্থাগুলো। তাই দেশটিকে এই অর্থনৈতিক সংকট থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন উন্নত দেশগুলোর জোট G20 এর নেতারা। আফগান অর্থনীতি রক্ষায় শতকোটি ডলার দিতে জাতিসংঘ আহ্বান জানানোর পর বিশ্ব নেতারা একটি ভার্চুয়াল সামিটে অংশ নেন। এখানে আফগানিস্তান সংকট নিয়ে আলোচনা হয় এবং G20 নেতারা দেশটিতে চরম আর্থিক সংকট কাটানোর অঙ্গীকার করেন। খবর বিবিসির, ভার্চুয়াল সামিটে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, দেশটিতে চরম বিশৃঙ্খলার মধ্যে পড়তে দেওয়া ঠিক হবে না। জাতিসংঘে প্রেসিডেন্ট জো বাইডেন জোর দিয়ে বলেছেন, সেখানে যেসব সাহায্য দেওয়া হবে তা দিতে হবে স্বাধীন আন্তর্জাতিক সংস্থাগুলোর মাধ্যমে, সরাসরি তালেবানের হাতে নয়। তবে এখন পর্যন্ত যতটুকু অর্থ সহায়তা পাওয়া গেছে তা কয়েক মিলিয়ন ডলার হতে পারে, যা জরুরি খাদ্য ও ওষুধের জন্য দেওয়া হচ্ছে।
এবারে ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার একটি খবর এরকম, ওড়িশার মালকানগিরি জেলা মাওবাদী অধ্যুষিত, মূলত আদিবাসী মানুষের বাস সেখানে। সেখানকার বালিমেলা জলাধারের তীরবর্তী এলাকার কৃষকরা ধান জবের চাষ আর করছেন না, বদলে তারা শুরু করেছেন গাঁজার চাষ। এই চাষে অনেক কম পরিশ্রমে অনেক বেশি লাভ হচ্ছে বলে জানিয়েছেন তারা। তবে ভারতে গাঁজার চাষ করা আইনত দণ্ডনীয় অপরাধ তা তারা জানেন, কিন্তু সেসবের তোয়াক্কা না করেই গাঁজা চাষ করছেন কৃষকরা। কারণ একটাই, এই চাষ করে হাতে আসছে অনেক বেশি টাকা।
আফগান ভূমি যেন সন্ত্রাসের উৎস না হয়ে যায়, G20 বৈঠকে বার্তা মোদির। দৈনিক আজকাল পত্রিকার এই শিরোনামের খবরে বলা হয়েছে, আফগান ভূমি যেন সন্ত্রাসের উৎস না হয়ে ওঠে, G20 দেশগুলোর ভার্চুয়াল বৈঠকে স্পষ্টভাবে জানালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, এই সময় গোটা বিশ্বের উচিত ঐক্যবদ্ধভাবে আফগান নাগরিকদের পাশে থাকা। তালেবান শাসনেও যাতে আফগান ভূমি নাগরিকদের কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করতে নিরন্তরভাবে তাদের পাশে থাকতে হবে গোটা বিশ্বকে। আগস্টেই আফগানিস্তান দখল করেছে তালেবান। জেহাদিদের সরকারকে সমর্থনের পক্ষে সওয়াল করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এই পরিস্থিতিতে G20 বৈঠকে আফগান সরকারকে স্বীকৃতি দেওয়া নিয়ে অবস্থান স্পষ্ট না করলেও মোদি জানিয়ে দিলেন, আফগানিস্তানের মাটি যাতে হিংসা এবং সন্ত্রাসের আতুরঘর না হয়ে যায় তা নিশ্চিত করা আমাদের অবশ্য কর্তব্য।
দৈনিক সংবাদ প্রতিদিনের এক খবর, এখনও জেলবন্দী আরিয়ান খান, জামিন মিলবে কিনা NCB-র বিশেষ আদালতে চলছে সেই মামলার শুনানি, আর কিছুক্ষণের মধ্যেই ভাগ্য নির্ধারণ হবে তার। তবে তার আগে আইনজীবী সতীশ মানেশিন্ডের উপর থেকে আস্থা হারালেন শাহরুখ খান। আরিয়ানের আইনজীবী হিসেবে অমিত দেশাইকে নিয়োগ করেছেন তিনি। গত 2 অক্টোবর রাতে মুম্বাই থেকে গোয়াগামী বিলাসবহুল প্রমোত্তরী কর্ডোলিয়ায় রেভ পার্টি আয়োজনের খবর পান NCB আধিকারিকরা। সেই অনুযায়ী যাত্রী সেজে প্রমোত্তরিতে চড়েন তারা। পার্টি শুরু হওয়ার পরই পুলিশ একে একে 10 জনকে আটক করে। মাদককাণ্ডে জেরা করা হয় আরিয়ান খানকে। ঘণ্টার পর ঘণ্টা জেরার পর গ্রেপ্তার করা হয় শাহরুখ পুত্রকে। বর্তমানে জেল হেফাজতে রয়েছেন তিনি।
শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক পরিবেশনা কোরআনের আলো।
কোরআন কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি আশরাফ রহমান।
গত আসরে আমরা সূরা মুহাম্মাদের 6 নম্বর পর্যন্ত আয়াত নিয়ে আলোচনা করেছি। আজ আমরা এই সূরার 7 থেকে 14 নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির শুনব। প্রথমেই এই সূরার 7 থেকে 9 নম্বর পর্যন্ত আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
آمنوا إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم والذين كفروا فتعسا لهم وأضل أعمالهم ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم
هي ইমানদারগণ, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো তিনি তোমাদের সাহায্য করবেন আর তোমাদের পা গুলোকে দৃঢ় প্রতিষ্ঠা করবেন। আর যারা কুফরি করেছে তাদের জন্য রয়েছে ধ্বংস এবং আল্লাহ তাদের আমল সমূহ ব্যর্থ করে দিয়েছেন। এটা এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করেছে, কাজেই আল্লাহ তাদের আমল সমূহ নিষ্ফল করে দিয়েছেন।
গত আসরে জিহাদের ময়দানে ইসলামের শত্রুদের মোকাবেলা করার কথা বলা হয়েছিল। এরপর আজকের এই 3 আয়াতে মুমিনদের উদ্দেশ্য করে বলা হচ্ছে জিহাদের ময়দানে সংঘাত অনিবার্য এবং সেখানকার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ, কাজেই ধর্ম ও দেশ রক্ষা করার জন্য সেখানে তোমাদেরকে ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখাতে হবে এবং জিহাদের ময়দান থেকে পিছ পা হওয়া যাবে না। তোমরা যদি শত্রুর মোকাবেলায় আল্লাহর ধর্ম রক্ষায় দৃঢ় সংকল্প থাকো তাহলে নিশ্চিত থেকো যে আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন এবং শত্রুদের বিরুদ্ধে তোমাদেরকে বিজয় দান করবেন।
এই 3 আয়াতের শিক্ষণীয় দিকগুলো হলো: 1, শুধুমাত্র মৌখিক ইমান যথেষ্ট নয়, বরং আল্লাহর দিন প্রচারের কাছে চেষ্টা চালাতে হবে। সমাজকে ধর্মদ্রোহিতার দিকে নিয়ে যেতে পারে এমন যে কোনো কিছুর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 2, ঐশী শিক্ষার প্রতি অন্তরে ঘৃণা পোষণ করা কুফরির শামিল। অন্তরের এই কুফরির কারণে মানুষের সব ভালো কাজ ধ্বংস হয়ে
যায়।
এবারে এই সুরার 10 ও 11 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানযুরু কাইফা কানা আকিবাতু আল্লাযিনা মিন ক্বাবলিহিম দাম্মারাল্লাহু আলাইহিম ওয়ালিল কাফিরিনা আমসালুহা যালিকা বিআন্নাল্লাহা মাওলা আল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম।
তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি এবং দেখেনি যে তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল? আল্লাহ তাদেরকে ধ্বংস করেছেন, আর এই অবিশ্বাসীদের জন্যও রয়েছে অনুরূপ পরিণাম। এটা এজন্যে যে নিশ্চয়ই আল্লাহ মুমিনদের অভিভাবক এবং নিশ্চয়ই কাফিরদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই।
আগের আয়াতগুলোর ধারাবাহিকতাই এই আয়াতে মুসলমানদের সঙ্গে শত্রুতা পোষণকারী কাফির ও মুশরিকদের সতর্ক করে বলা হচ্ছে, যদি তোমরা ভ্রমণে বের হও এবং এ সময় চারদিকে ভালো করে তাকাও তাহলে অতীত জাতিগুলোর ধ্বংসাবশেষ তোমাদের চোখে পড়বে। এগুলো দেখে চিন্তা করো যে তারা এমন ভাবে ধ্বংস হয়ে গেছে যে তাদের নাম নেয়ার মতো কোনো মানুষ আর পৃথিবীতে নেই। তোমরা ভেবো না যে এই পরিণতি শুধু তাদের কপালে লেখা ছিল এবং তোমাদের এমন পরিণতি হবে না। তোমরাও যদি তাদের পদাঙ্ক অনুসরণ করো তাহলে তোমাদের ভাগ্যেও এমন পরিণতি চড়বে এবং তোমরাও সমূলে ধ্বংস হয়ে যাবে।
এই তিন আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে: এক, ইসলামী অতীত জাতিগুলোর পরিণতি থেকে শিক্ষা গ্রহণ করার জন্য পৃথিবীর বুকে ভ্রমণ করে ঐতিহাসিক নিদর্শন প্রত্যক্ষ করতে উৎসাহিত করা হয়েছে; দুই, আল্লাহর প্রতি ইমান দুনিয়া ও আখিরাতে আল্লাহর রহমত ও সাহায্য পাওয়ার মাধ্যম, আর কুফর হচ্ছে এসব কিছু হারানোর অনুষঙ্গ।
এবারে এই সূরার ১২ নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
ইন্নাল্লাহা ইউদখিলু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল আনহার وَالَّذِينَ كَفَرُوا يَتَمَتَّعُونَ وَيَأْكُلُونَ كَمَا تَأْكُلُ الْأَنْعَامُ وَالنَّارُ مَثْوًى لَّهُمْ
যারা ঈমান আনে ও সৎকর্ম করে আল্লাহ তাদেরকে অবশ্যই জান্নাতের উদ্যানে প্রবেশ করাবেন, যার তলদেশে নদীমালা প্রবাহিত। কিন্তু যারা অবিশ্বাস করে তারা সারাক্ষণ ভোগ বিলাসে লিপ্ত থাকে এবং জন্তু জানোয়ারের মতো তাদের উদর পূর্তি করে, আর তাদের নিবাস হলো জাহান্নাম।
পার্থিব জগতে মুমিন ও কাফিরদের মধ্যে তুলনা করার পর এই আয়াতে পরকালে এই দুই শ্রেণীর মানুষের অবস্থান স্পষ্ট করা হয়েছে। বলা হচ্ছে, মুমিন ব্যক্তিরা পার্থিব জীবনে তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন এবং সাধ্যমতো সৎ কাজ করার কারণে পরকালে তাদেরকে অফুরন্ত নিয়ামতে পরিপূর্ণ সবুজ শ্যামল উদ্যানে রাখা হবে। পক্ষান্তরে যারা সত্য প্রত্যাখ্যান করেছে তাদের স্থায়ী নিবাস হবে জাহান্নামের জ্বলন্ত অগ্নি, কারণ তারা পার্থিব জীবনে ক্ষণিকের ভোগ বিলাসে মত্ত হয়ে পড়েছিল। তারা চতুষ্পদ জন্তুর মতো উদর পূর্তি ও কামনা চরিতার্থ করায় লিপ্ত ছিল এবং পরকালের জন্য কোনো পুঁজি সঞ্চয় করেনি।
এই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল: এক, পৃথিবীর জীবনের যে কোনো সাফল্যের স্থায়িত্ব অল্প দিনের, সে সাফল্য কম হোক বা বেশি, কাজেই আমাদেরকে পরকালীন পুঁজি সঞ্চয়ে বেশি মনোযোগী হতে হবে। দুই, পবিত্র কোরআন পার্থিব জীবনকে উপভোগ করতে নিষেধ করেনি, কিন্তু পশুর মতো জীবন যাপনের বিরোধিতা করেছে।
এবারে সূরা মুহাম্মাদের ১৩ ও ১৪ নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা শোনা যাক।
মিন কারিয়াতিন হিয়া আশাদ্দু কুওয়াতান মিন কারিয়াতিকা আল্লাতী আখরাজাতকা আহলাকনাহুম ফালা নাসিরা লাহুম أفمن كان على بينة من ربه كمن زين له سوء عمله واتبعوا أهواءهم
আর তারা যে জনপদ হতে আপনাকে বিতাড়িত করেছে তা অপেক্ষা অতি শক্তিশালী কত জনপদ ছিল, আমি তাদেরকে ধ্বংস করেছি এবং তাদেরকে সাহায্য করার কেউ ছিল না। সুতরাং যে ব্যক্তি তার রব প্রেরিত সুস্পষ্ট প্রমাণের ওপর প্রতিষ্ঠিত, সে কি তার ন্যায় যার কাছে নিজের মন্দ কাজগুলো শোভন করে দেয়া হয়েছে এবং যারা নিজ খেয়াল খুশির অনুসরণ করেছে?
এই দুই আয়াতে কাফিরদের কুৎসিত চরিত্রের প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, তারা তাদের সম্পদ ও ক্ষমতার মোহে অন্ধ হয়ে পড়েছে এবং তারা ভাবছে তাদেরকে পরাভূত করার মতো কেউ নেই। অথচ অতীত জাতিগুলোর পরিণতি প্রমাণ করেছে যে তারা আল্লাহর ইচ্ছায় ধ্বংস হয়ে গেছে এবং তাদেরকে ধ্বংসের হাত থেকে রক্ষা করার কেউ ছিল না। কাফিরদের আরেকটি মারাত্মক ত্রুটি হচ্ছে, তারা রিপুর তাড়নায় সাড়া দেয়া ও প্রবৃত্তির চাহিদা মেটাতে এতটাই ব্যস্ত থাকে যে এর পরিণতিতে তাদের খারাপ কাজগুলো তাদের চোখে শোভনীয় মনে হয়।
এই দুই আয়াতের শিক্ষণীয় বিষয়গুলো হল: এক, শত্রুর বাহ্যিক চাকচিক্য ও দম্ভ দেখে যেন মুমিন ভয় না পায়, কারণ আল্লাহর ক্ষমতা মানুষের ক্ষমতার চেয়ে অনেক ঊর্ধ্বে। ২. শত্রুরা নানা উপায়ে মোমিনদের কষ্ট দেয়, কিন্তু তাই বলে প্রকৃত মোমিন কখনো ইমানের পথ ত্যাগ করে না, বরং চেষ্টা ও সংগ্রাম অব্যাহত রাখে। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
কথা হবে আবারও আগামী আসরে।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে বিশ্ব সংবাদের প্রধান কয়েকটি শিরোনাম আবারও জানিয়ে দিচ্ছি। ইরানে দুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সফল পরীক্ষা সম্পন্ন, চালানো হয়েছে তুলনামূলক কম উচ্চতায় উড়ে যাওয়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের মহড়া। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের সেনাপ্রধানের সাক্ষাৎ, দুদেশের প্রতিরক্ষা সম্পর্ক সহ আঞ্চলিক ঘটনাবলী নিয়ে আলোচনা। ২০২১ সালে বাংলাদেশের মাথাপিছু জিডিপি ২১৩৮ হবে বলে জানালো আইএমএফ। জিডিপিতে আবারও ভারতকে ছাড়িয়ে যাচ্ছে বাংলাদেশ। এবং ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্ত করার দাবি জানালো কংগ্রেস। প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাৎ করলেন রাহুল গান্ধী। এবারে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা, আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 6767, তেহরান 19395, ইসলামিক রিপাবলিক অফ ইরান। বাংলাদেশে আমাদের ঠিকানা বাংলা অনুষ্ঠান রেডিও তেহরান, জিপিও বক্স নাম্বার 4002, ঢাকা 1000, বাংলাদেশ। আর ভারতে আমাদের ঠিকানা বাংলা প্রোগ্রাম রেডিও তেহরান, পোস্ট বক্স নাম্বার 4222, নিউ দিল্লি 110048, ইন্ডিয়া। আর আমাদের ফ্যাক্স নাম্বার হচ্ছে 0098-21-220-53273। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা রেডিও তেহরান 1982@gmail.com। আজ এ পর্যন্তই, খোদা হাফেজ। ¶¶